بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال تعالى في موضع آخر: ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا، يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. عن انس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين. متفق عليه. وعن ابي هريره رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل امتي يدخلون الجنه الا من ابى. قيل: من ابى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. সম্মানিত মুসলিমবৃন্দ, যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অন্ধ অনুসরণের পরিণাম, যারা যাচাই বাছাই না করে ধর্মের দিনের অনুসরণ করে তাদের পরিণামটা কি, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। অধিকাংশ মানুষই হয় কোন পীর বা গুরু বা মাশায়েখ বুজুর্গ, কোন আলেম বা আমির, এ ধরনের ব্যক্তিদের অন্ধ অনুসরণ করে থাকে, যা বলে তাই বিশ্বাস করে এবং বাস্তবায়ন করে। এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ। তো যে কোনো ব্যক্তিরই উচিত, বিশেষ করে কোরআন সুন্নাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে একটু যাচাই করে সেটা গ্রহণ করা, অন্যথা পরকাল অত্যন্ত ভয়াবহ হবে। বাংলাদেশে মুরিদদের সংখ্যা বেশি, পীরদের সংখ্যা কম। পীরের সংখ্যা কম, মুরিদদের সংখ্যা বেশি। বুজুর্গের সংখ্যা কম, ভক্তদের সংখ্যা বেশি। ভক্তরা যদি বুঝে নেয় যে এ সমস্ত দুনিয়াবি মাবুদকে পূজা করা যাবে না, এই তাগুতের পূজা, ব্যক্তি পূজা করা যাবে না, মানুষ যদি সচেতন হয় তাহলে এই পীর ফকির বুজুর্গ মাসায় এদের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামে এই ধর্মীয় মানবরূপী এই দানবদের বিরুদ্ধে যত বেশি বলেছে তার চেয়ে বেশি বলেছেন ভক্তদের বিরুদ্ধে। ভক্তদের পরিণাম সম্পর্কে কোরআন হাদিসে বেশি আসছে। তাকলিদ মানে অন্ধ অনুসরণ। অন্ধ অনুসরণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করতে আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন ইত্তেবা করতে। ইত্তেবা মানে দলিল সহ অনুসরণ, আর তাকলিদ মানে দলিল ছাড়াই অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন তার ইত্তেবা করতে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তেবা করতে বলেছে, তাকলিদ করতে বলেনি। এমনকি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকলিদ করতেন? দেখেন, তিনিও যাচাই করতেন। সহিহ বুখারী 69 পৃষ্ঠায় প্রথম খণ্ডের একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জহরের সালাত 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন, জহর বা আছর। সাহাবীরা ভয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছে। পরে বলছেন যে জুলিয়াদাইন নামে লম্বা হাত, নাম হল খেরবাক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন নাসিতা আম কসরাতিস সালাত, সালাত ভুল হল না আপনি, আপনি কি ভুল করেন না সালাত কম হল? দেখেন আল্লাহ নবী যে মানুষ তার প্রমাণ। তিনি বলছেন লাম আনসা ওয়ালাম তাকসু, এই আমি ভুল করিনি সালাত কমও হয়নি। তখন খেরবাক বুঝতে পারলেন যে ওহি নাজিল হয়নি, উনি ভুল করে করেছেন। তখন আল্লাহ রাসূলকে বলছেন কদ নাসিতা, তাহলে আপনি ভুল করেছেন, সালাত 2 রাকাত হয়েছে আজকে। এরপরে অন্যান্য সাহাবীদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, দেখো তো খেরবাক কি বলে, এই দেখেন জিজ্ঞেস করা, যাচাই করা। যাচাই করলেন কেন? আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে কি অন্যদেরকে জিজ্ঞেস করতেন? যারা বিশ্বাস করে আল্লাহর নবী গায়েব জানতেন, তারা শিরকে আকবার করে, তাদের ইমানও নাই, আমলও নাই, ইসলামও নাই, তারা মুশরিকদের মতো। স্পষ্ট ভাষায় কথাটা জেনে রাখবেন, কেউ যদি বিশ্বাস করে আল্লাহ নবী গায়েব জানতেন তাহলে ওর ইসলাম নাই, ওর ইমান নাই, ওর আমল নাই, কিচ্ছু নাই। যতদিন তৌবা না করবে ততদিন ও মুসলিমের কাতারে আসতে পারবে না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, দেখো তো খেরবাক কি বলে? তখন বললেন যে হ্যাঁ খেরবাক ঠিক বলেছে, আপনি আজকে 2 রাকাত পড়েছেন। আল্লাহ রাসূল সালাত আরো 2 রাকাত পড়ে সুবহ সিজদা দেওয়ার পরে বলছেন, শোনো সাহাবীরা, আমি যদি ভুল করি ফাদাক্কিরুনি, তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবা। আল্লাহ রাসূলেরও ভুল হয়। অন্ধ তাকলিদের অন্যতম কারণ, অন্ধ অনুসারীদের তাকলিদ করার অন্যতম কারণ একটা, যে আগের আলেমগণ কি ভুল করেছেন, এটা একটা কারণ। এত বড় বড় আলেম ছিলেন, তারা কি ভুল করেছেন? তারা কি যাতা জানতেন? তারা কোনোদিন ভুল করেননি, এটা তাদের ধারণা। অথচ এই হাদিসে কি পাওয়া গেল, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান হিসেবে তিনিও ভুল করেছেন, আল্লাহ সংশোধন করে দিয়েছেন। তা আলেমদের ভুল হতে পারে না, ইমামদের ভুল হতে পারে না? এরা ইমাম আল্লাহ নবীর চেয়েও বড়। কারণ হল আল্লাহ নবীর কোন ডিগ্রি ছিল? নাউজুবিল্লাহ বলছেন কেন, আল্লাহ নবীর কোন ডিগ্রি ছিল? আর এক একটা পীরের
এক একটা মাশায়েখ বুজুর্গের ডিগ্রি কতটা লেখা আছে নামের শেষে দেখছেন? নামই জানে না, লিখতে 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 সাতাশটা লেখার পরে নাম লিখছে, মানুষ নামই খুঁজে পায় না, এত ডিগ্রি তার। হাটহাজারি, দেওবন্দি, কামেল পাস, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তারপরে কি আপনার কি বলে মুজাদ্দিদি, নকশাবন্দি ইত্যাদি করতে 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 দেখা যায় নামটাই নাই। যার এত ডিগ্রি, আর আল্লাহ নবীর কোন ডিগ্রি ছিল না, শুধু মোহাম্মদ রাসূলুল্লাহ একটা কথাই ছিল। এতগুলো কথা ছিল কি না? তাহলে এরা তো রাসূলের চেয়ে বড় আলেম, এই জন্য তারা কথা বলার সাহস করে, যা ইচ্ছা তাই বলতে পারে। আল্লাহ নবীর ডিগ্রি ছিল না বলে যা ইচ্ছা তা বলতে পারেননি। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পেরেছেন? সাহস ছিল? জিম্মাই ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের। সাহস মানে সূরা মায়েদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি তাবলিগ করুন, পৌঁছে দিন, মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, এলাইকা আপনার প্রতি, মির রব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে, ওইটা পৌঁছে দিন। আর সারা দেশে যে তাবলিগটা চলছে, ইসলামী দলগুলো যে তাবলিগটা করছে, সব নিজেদের প্রতিষ্ঠিত ভুয়া মতবাদে তাকলিদ করছে। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলার সাহস পাননি। আর জাকারিয়া সাহেব যা লিখে গেলেন, মওদুদী সাহেব যা লিখে গেলেন, ওইটাই দিন হয়ে গেল, ওইটাই ধর্ম হয়ে গেল? একটু যাচাই করার দরকার না? চরমনের পীর যা বললো ওইটাই ধর্ম হয়ে গেল? আটরশের পীর বললো যা, সরসিনের পীর যা বললো, ওইটা ধর্ম হয়ে গেল? মানুষের লজ্জা শরম একবারে উঠে গেছে। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তুমি ওইটা পৌঁছে দাও যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে। আপনি নিজের পক্ষ থেকে পৌঁছাবেন না? যদি পৌঁছা দিতেন, সূরা হাক্কা 44-45-46 আল্লাহ বলছেন, যদি নিজের পক্ষ থেকে কোন কথা রচনা করতেন, যদি বলতেন, তৈরি করতেন, লাখাজনা বিনহু বিল ইয়ামিন, আমি তাকে ধরে ফেলতাম, ডান হাত দিয়ে আমি তাকে ধরতাম, সুম্মাল্লা কতানা মিনহুল অতীন, অতঃপর তার গলাটি কেটে বিচ্ছিন্ন করে দিতাম দেহ থেকে। আল্লাহ বলছেন আল্লাহ নবীকে, হুজুরের সাহস কত, এই ভক্তদের সাহস কত, মুরিদদের সাহস কত, এই অন্ধ অনুসারীদের সাহস কত, যে একজন কিচ্ছু জানে না পড়াশোনা, কেউ খানকায় বসে বাগাড়ম্বরি করছে, কেউ মাজারে বসে বাগাড়ম্বরি করছে, কেউ মাদ্রাসায় বসে বাগাড়ম্বরি করছে, কেউ লন্ডনে বসে বাগাড়ম্বরি করছে, কেউ আমেরিকায় বসে করছে, কেউ কানাডায় বসে করছে, কেউ অস্ট্রেলিয়ায় বসে করছে, কেউ চীনে বসে করছে, আর নিজের মতো শরীয়ত প্রচার করছে, একটি বারও হিসাব করে না যে আল্লাহর নবীকে যদি আল্লাহ ধমক দিয়ে বলেন, তোমার গলা কেটে বিচ্ছিন্ন করে দেব। শরীয়তের নাম নিয়ে নিজের পক্ষ থেকে কোনো কথা বলা হারাম, একবার টোটালি হারাম। না হলে কি এত বড় ধমক দিতেন? তোমার গলাটি কেটে বিচ্ছিন্ন করে দেব, আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে। আর আমরা কিছু মনেই করি না, যা মুখে আসে তাই বলি। ছোট্টতে শুনেছিলাম, বক্তার মুখ চুলার মুখ, চুলা চেনে? চুলা, ভাত রান্না করে না মহিলারা? বক্তার মুখ চুলার মুখ, খতিবের মুখ চুলার মুখ। ছোটকালে আমার এক উস্তাদ বলেছেন, কথাটা আজও মনে আছে, চুলাকে দা দেয় তাই খায়, আগুনে পোড়া খায় না সব। তো বক্তার মুখে যা আসে ও তাই বলে, ও একটুকু চিন্তা করে না, খতিবের মুখে যা আসে তাই বলে, এটা জায়েজ কি না জায়েজ এটা চিন্তা ভাবনা কিচ্ছু করে না। এরা হলো ধর্মীয় মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। এই আয়াতের শানে নজুল হলো সূরা তৌবা 31 নম্বর আয়াত। শানে নজুল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পড়ছিলেন। হাতেম তাইয়ের ছেলে, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান আদি, তিনি গেছেন। যাওয়ার পরে এই আয়াতটা শুনেই বলছেন, লাসনা নাবুদুহুম, আপনি কি পড়ছেন? আমরা তো আমাদের আলেমদের পূজা করি না, ইবাদত করি না, আপনি বলছেন যে আমরা ইবাদত করি, তাহলে আল্লাহকে ভুল বললেন। এবার আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন। পুরো শানে নজুলটা আসছে বাইহাকি আস-সুনান আল-কুবরা একটা গ্রন্থের নাম, হাদিসের গ্রন্থ, 20847 নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আদি শোনো, তোমাদের আলেমরা যেটাকে হালাল বলে সেটাকে তোমরা হালাল হিসাবে গ্রহণ করো না, মানো না, যেটাকে হারাম বলে সেটাকে মানো না, অথচ আল্লাহ উল্টাটা বলেছেন। তখন আদি বলছেন যে বলা, হ্যাঁ তারা যেটাকে হালাল বলে হারাম বলে আমরা ওটাই গ্রহণ করি তো। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, আরে আদি এটাই তো তাদের ইবাদত করা। আজকে অধিকাংশ মানুষই আলেমদের পূজা করছে, অধিকাংশ মানুষই পীরদের পূজা করছে, মুরিদ হয়ে বসে আছে। যেমন শুধু উপমহাদেশের বুকে ইংরেজরা একটা বিস্ফোড়া হিসাবে তৈরি করে গেছিল একটা দিনের দাওয়াতি কাফেলা হিসাবে তাবলিগ জামাতকে, গোটা বিশ্বে ছড়ে গেছে সেটা। এখন এটা উপমহাদেশের বিস্ফোড়া না, এটা মুসলিম উম্মার জন্য বিস্ফোড়া হয়ে গেছে। সেখানে ফাজায়েলে আমলের মধ্যে যা আছে কেবল ওইটাই বলবে, কোরআন হাদিস পড়ার প্রতি উৎসাহ দেয় না। কেন? মেম্বারের উপরে শোভা পায় ফাজায়েলে আমল, কোরআন পড়া হয় না। ফজর পরে ফাজায়েলে আমল, মাগরিব পরে ফাজায়েলে আমল, আসর পরে ফাজায়েলে আমল, মানুষকে কোরআন সুন্নাহ থেকে বিমুখ করার একটা বড় দারুণ একটা সূত্রের আবির্ভাব হয়েছে প্রচলিত তাবলিগ জামাত। এখান থেকে মানুষকে বের করা সম্ভব হচ্ছে না। আপনি মুরব্বীকে যাই বলেন না কেন, ঘুরেও এটাই বলবে যে আকাবির যারা তারা এত বড় বড় কথা বলেছে। আমি বলছি যে জামাতে সালাত আদায় করলে সব পাওয়া যায় মাত্র 25-27 গুণ, আর মুরব্বী বলছে না না 25-27 গুণ হলো, জামাতে সালাত আদায় করলে 3,35,54,432 গুণ নাকি পাওয়া যায়। আপনি কোনটা গ্রহণ করবেন, 3 কোটি না 27 গুণ? বেশি কোনটা হলো? 3,35,00,000 বেশি হলো না? আপনার কথা কে মানবে? আপনি হাদিস পড়লে পাচ্ছেন মাত্র 27 গুণ, আর ফাজাইল আমল পড়লে পাচ্ছেন কত? 3,35,54,000 গুণ। ওই যে বললাম আল্লাহর নবীর ডিগ্রি ছিল না, কম জানতেন বলে 27 গুণ বলে গেছে, আর এদের অনেকগুলো ডিগ্রি আছে তাই বলে গেছে কত গুণ? 3,35,54,000 গুণ বেশি নাকি পাবে। আমি মুরব্বীকে বললাম, এরপরেও কি আপনার জান্নাত হয়েছে? তো বলছে না, জান্নাত তো হয়নি এখনো। তো যদি এটা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আজিবু রাব্বুকুম মিন রায়ি গনামিন ফি শাজিয়াতিন বিজাবাল, সাহাবীরা শোনো, তোমাদের রব আল্লাহ রব্বুল আলামিন ওই যে পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ায় ছাগল চড়াচ্ছে এক রাখাল, এ রাখালের প্রতি তোমাদের রব খুশি হয়ে গেছেন, আনন্দিত হয়ে গেছেন। কেন? ইয়াজ্জিনু ইয়াসাল্লি, ওয়াক্ত হয়ে গেছে, আজান দিয়ে সালাত পড়া শুরু করেছে। আল্লাহ তারা বলছেন, উনজুরু ইলা আবদি, আসমানে যত ফেরেশতা জমিনের যত ফেরেশতা সবাইকে লক্ষ্য করে বলছেন, ফেরেশতারা আমার ওই বান্দার দিকে তাকিয়ে দেখো, বান্দা কি করে? ইয়াজ্জিনু ইয়াকিমুসসালা ওয়া ইখাফু মিন্নি, আজান দিয়ে সালাত আদায় করছে, আমাকে ছাড়ার কাউকে ভয় পায় না। শুনে রাখো ফেরেশতারা, ওয়াফারতুলি আবদি ওয়াদখালতুহুল জান্নাহ, আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম এবং তাকে আমি জান্নাতে প্রবেশ করে দিলাম। ও জামাতে না পড়ে একাকি ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করেছে, আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে, জান্নাতের সদস্য বানিয়ে নিয়েছেন। আর আপনি ভুয়া ফজিলত মানতে যায় জান্নাত হারাবেন, কিন্তু না ওই মুরব্বী ফজিলত ছাড়বে না, ওই ৩৫ ৩ কোটি ৩৫ লক্ষ ফজিলত নিয়েই থাকবে। তাহলে এটা কি হল? পুরো একচেটিয়া যত মুরব্বী, একজন প্রিন্সিপাল এতদিন যাবত কলেজের প্রিন্সিপাল ছিলেন, একজন প্রফেসর এতদিন যাবত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, রিটায়ার হওয়ার পরে এই কাঁচা তেলের বাসনায় চলে গেলেন তবলিগে, তার মাথাটা কি পচা? তার মাথাটা কি গোবর? ওর মাথাটাও ধরে না, ও কিসের প্রফেসর? একটা জিনিস দেখি দলিল আছে কিনা, প্রমাণ আছে কিনা, ওই ফাজাইল আমল তাকেও পড়তে হবে। রিটায়ার্ড হয়ে গেছেন, কোরআনের অনুবাদ কিনুন, সহি হাদিসের অনুবাদ কিনুন, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি কিনুন, কিনার পরে সরাসরি রাসুল থেকে আপনি এলমটা গ্রহণ করেন, দুর্ভাগ্য এটা করবে না, না করে ওই পসা ফজিলত যেগুলো সেগুলোই বলবে। ফাজাইল আমল তো আরো আছে, আপনার আর একটা সূক্ষ্ম কৌশল শুনেন, ফাজাইলে নামাজ আছে, ফাজাইলে জিকির আছে, ফাজাইলে দরুদ আছে, ফাজাইলে যাকাত আছে, ফাজাইলে হজ আছে, ফাজাইলে সাদাকাত আছে, ফাজাইলে সাহাবা আছে, ফাজাইলে কোরআন আছে, কিন্তু ফাজাইলে জিহাদ আছে কি নাই? কেন নাই? আমি যদি দুইটা হাদিস বলি আপনাদেরকে, মাত্র দুইটা হাদিস ফাজাইলে জিহাদের, আপনারা মনে রাখবেন যত আমল আছে জিহাদের যে ফজিলত, এর চেয়ে অন্য কোন আমলে এত ফজিলত নাই। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে আজকে আমাদের আরাকেনে ভাইদেরকে সুচির বাহিনী যেভাবে মেরে হত্যা করছে, পেট্রোল ঢালিয়ে পুড়িয়ে মারছে, তেলের মধ্যে চুবিয়ে মারছে, কচু কাটার মতো কেটে কেটে পানিতে ভাসিয়ে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুসলিম ভাইদেরকে শাহাদত দান করুন, আমিন। তিরমিজির ১৬৬৮ নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মা ইয়াজিদু শাহিদু মিন মাসসিল কত্রে ইল্লা মা ইয়াজিদু আহাদুকুম মিন মাসসিল করসা, কোন ব্যক্তিকে যখন শহীদ করা হয়, কেটে হোক, কুড়িয়ে হোক, হত্যা করে হোক, পিটায় হোক, যখন শহীদ করা হয়, তো ওই ব্যক্তি অতটুকু কেবল অনুভব করে যতটুকু শরীরে একটু আঁচড় দিলে যে অনুভূত হয়, শহীদ ব্যক্তি কেবল ততটুকু বুঝতে পারে শহীদের উপর থেকে এই শাহাদাতের আঘাতকে আল্লাহ মাফ করে দিয়েছে, কিছুই বুঝতে পারে না, ওকে একটু কারণে ১০০ টুকরা করা হয় ও অনুভব করতে পারে না, আল্লাহ তার এই কষ্টটাকে মওকুফ করে দিয়েছে। আল্লাহ রাসূল নিজেই বলছেন, শরীরে যতটুকু একটু পিঁপড়ায় কামড় দিলে, একটু আঁচড় দিলে যেমনটা লাগে, কেবল শহীদ ব্যক্তি এতটুকু বুঝতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ১৬৬৩ নম্বর হাদিস, তিরমিজিতে খুলুন, ইনদাল্লাহি লিশ্শাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের জন্য আল্লাহর কাছে ৬টি মর্যাদা রয়েছে, ৬টি উপহার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ব্যক্তিকে ৬টি উপহার দিবেন যা অন্য কোন আমলে আপনি পাবেন না। আল্লাহ রাসূল বলছেন, প্রথম কথা শুনে রাখো সাহাবীরা, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন, ওর শরীর থেকে প্রথম রক্তের ফোঁটা বের হওয়া মাত্রই ওর জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হয়। ওয়াইরা মাকাদহু ফিল জান্নাহ, এবং জান্নাতে কোন জায়গায় থাকবে মরার আগেই আল্লাহ তাকে জান্নাতটা দেখিয়ে দেন, মৃত্যুর কষ্ট মনে থাকবে আর কিসের টুকরো টুকরো কাটা আর কিসের আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া? মুসলিম ব্যক্তিকে হত্যা করলে যত টুকরাই করা হোক না কেন, মুসলিম ব্যক্তি কখনো সেটাকে পরোয়া করে না, খোবাবের মতো সে উচ্চারণ করতে চাই, লাস্তু বালিহিন উক্তাল মুসলিমান আলা আই জামিন কানা ফিল্লাহি ওয়াসরাই ওয়া যালিকা ফি রাতিল ইলাহি ইয়াশা ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলমিন মুসাই। রাসূলের সাহাবী খোবাবকে যখন হত্যা করা হচ্ছে, তিনি বলছেন, আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে তুমি দিন ত্যাগ করো না হলে তোমাকে হত্যা করব। তিনি হুঙ্কার ছেড়ে বললেন, যখন আমাকে একজন মুসলিম হিসাবে হত্যা করা হয়, তোমাদের সমস্ত ষড়যন্ত্রের কিছু পরোয়া করি না, আমার উপরে যতই অত্যাচার করা হোক না কেন, সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে। মনে রেখো, আমার সাথীদেরকে তোমরা আমার চোখের সামনে টুকরো টুকরো করে কেটে হত্যা করেছে 68 জনকে, আমাকেও তোমরা এইভাবে টুকরো টুকরো করে মারবে, আমার চোখ তুলে নিবে, কান কেটে নিবে, আমার হাত কেটে নিবে, পা কেটে নিবে, টুকরো টুকরো করবে। মনে রাখো, ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলবিল মুওয়াসাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা টুকরার বিনিময়ে পৃথক পৃথক রহমত দান করবেন আমাকে। বুখারী হাদিস, মৃত্যুর সময় খোবাইব দোয়া করলেন এই মুজারা গোত্রের জন্য, এই মদ গোত্র দোয়া করছেন, আল্লাহুম্মা হসিহিম আদাদা, হে আল্লাহ তুমি মুজারা গোত্রের লোকেরা যারা আমাদেরকে হত্যা করলো এইভাবে টুকরো টুকরো করে হত্যা করলো, তাদেরকে তুমি গুনে গুনে রাখো, ওয়ালা অক্তুলহুম বাদালা বাদাদা, বলছেন ও আল্লাহুম্মা হসিহিম আদাদা, আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো, অক্তুলহুম বাদাদা, তুমি তাদেরকে ধ্বংস করো একসঙ্গে, ওয়ালা তুবকি ফিল আরদি আহাদা, পৃথিবীর বুকে যেন একজন টিকতে না পারে তুমি সেই ব্যবস্থা করো। সেই মুজারা গোত্রকে এই খুবাবে দুয়ার কারণে পুরোটা ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। আমরাও সূচির বাহিনীর বিরুদ্ধে পরিষ্কার দোয়া, আল্লাহর কাছে প্রাণ খোলা দোয়া, এটাই আল্লাহ তুমি আদ জাতিকে ধ্বংসাত করে দিয়েছো, সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছো, ফেরাউন বাহিনীকে শিক্ষা দিয়েছো, নমরুদ বাহিনীকে ধ্বংস করেছো, তবু মহাদেশের বুকে মা বন্ধুর ইজ্জত নষ্ট করছেন ইংরেজ বাহিনী, তুমি তাদেরকেও ধ্বংস করেছো, মায়ানমারের সেনাবাহিনীকেও তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তোমার শক্তির অভাব নাই, আমরা দেখতে চাই চোখের সামনে এই সূচির বাহিনী, সূচির কত বড় শক্তি হয়েছে, মায়ানমারের কত বড় সাহস হয়েছে, আল্লাহ তুমি তলিয়ে দিতে পারো, তোমার চোখের সামনে আমরা তোমার এই শাস্তি দেখতে চাই, আল্লাহ তুমি দ্রুত তাদের উপরে শাস্তি নাজিল করো। আল্লাহ নবী মুজারা গোত্রের বিরুদ্ধে টানা এক মাস কুনুতে নাজিলা পড়েছেন, এক মাস প্রত্যেক ওয়াক্তে সালাতে, পাঁচ ওয়াক্ত সালাতেই শেষ রাকাতে রুকু থেকে উঠে হাত তুলে সাহাবা কেরাম এই মুজারা গোত্রের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, মুজারা গোত্রকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন। আমরাও দোয়া করছি আল্লাহর কাছে খালেস অন্তরে, আল্লাহ মুসলিম ভাই বোনদের উপরে সূচির বাহিনী যে নির্যাতন করছে, আমাদের এই বুক ফাটা আর্তনাদ সহ্য করা মুশকিল হচ্ছে, আল্লাহ তোমার পক্ষ থেকে ফয়সালা দ্রুত নাযিল করো। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম বাড়ি প্রথম ফুটাতেই তার জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হয়, জান্নাত তার দেখানো হয় তাকে। দুই নম্বরটা বললেন, ওই ইজারু মিন আযাবিল কবর, তার মানে আজীবন তার কবরে কোনো দিন আযাবের ফেরেশতা কবরে ঢুকতে পারবে না, তার কবরে আযাব মাফ, শহীদের কবরে আযাব মাফ। ওয়ায়ামানু মিন ফাযিল আকবার, কিয়ামতের দিন যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে এই অবস্থা থেকে নিরাপদ স্থানে রেখে দেবেন তাদেরকে। রাসূল বলেন, ওয়ায়ুদাউ আলা রাসিহি আত-তাজুল আক্কার আল-ইয়াকুতাতু খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আর তা কিয়ামতের দিন এমন একটা মুকুট পরানো হবে যে মুকুটের এক একটা পুঁথির মূল্য হবে আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে সমস্ত বিক্রি করলেও একটা পুঁথি কেনার মতো সমান হবে না টাকা, একটা তাজের দাম কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ নম্বরটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতে এই শহীদ ব্যক্তিকে একজন নয় দুইজন নয় 72 জন হুরের সঙ্গে বিয়ে দিয়ে দিবেন। একটা হুর যদি একবার উকি দিত, একজন হুর পৃথিবীতে একবার উকি দিলে পৃথিবীতে কোনদিন কিয়ামত পর্যন্ত রাত হত না, আল্লাহ রাসূল বলছেন, সূর্য এবং চন্দ্রের আলো নিভে যেত সাথে সাথে তার তাজাল্লিতে। আল্লাহ নবী বলছেন যে এক ফোঁটা থুতু যদি পড়ে যেত সাগরে, আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরের বুকে যদি এক ফোঁটা থুতু কোনো হুরের পড়ে যেত, পুরো সাগরের পানিটা দুধের চেয়েও অধিক সাদা, মধুর চেয়েও বেশি সুস্বাদু হয়ে যেত। সেখানে একজন না দুজন 72 জন হুরের সঙ্গে আল্লাহ বিয়ে দিয়ে দিবে তাকে। ছয় নম্বরটা হলো, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার পরিবারের তার নিকটাত্মীয় 70 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এইরকম 70 জন ব্যক্তিকে মুক্ত করে কিয়ামতের দিন এই ভয়াবহ আযাব থেকে মুক্ত করে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। এরকম ফজিলত অন্য কোন আমলের আছে? সব ফজিলতের বই থাকলো, ফাজলে জিহাদ নাই কেন? কেন নাই? মুসলমানদের জিহাদি রুহটাকে কুরবানি করার জন্য, নস্যাত করার জন্য এই একটা বড় পরিকল্পনা। সুদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে বলা যাবে না, শুধু পজিটিভ বলতে হবে। শুধু ফজিলত বলে বলে মানুষকে ধর্ম থেকে দূরে নিয়ে যাবে, এটা হলো তাদের পরিকল্পনা। যার কারণে ফাজাইলে জিহাদ নাই তাদের। কে বুঝে এইগুলো, আর কে চিন্তা করে, ভাবে কে? এত দুঃখ লাগে, এত কষ্ট লাগে। আজকে দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে, আজকে সন্ত্রাসে দেশ ছেয়ে গেছে, মাদকতায় কিলবিল কিলবিল করছে, জঙ্গিবাদে দেশটাকে হুমকির মুখে ফেলানো হয়েছে। বলা যাবে না জঙ্গিবাদের বিরুদ্ধে, বলা যাবে না মাদকতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বলা যাবে না, আত্মসাতের বিরুদ্ধে বলা যাবে না। কেন বলা যাবে না? শুধু পজিটিভ বলতে হবে, নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, হজ করো, যাকাত দাও। বলা যাবে না যে মদ হারাম চিল্লায় যাও, এটা বলা যাবে। জীবন চিল্লায় যাও, বছর চিল্লায় যাও, তিন চিল্লায় যাও, চল্লিশের চিল্লায় যাও, তিন দিনের চিল্লায় যাও, এইগুলো বলা যাবে। কিন্তু আর এতই, এত সুন্দর একটা মানে মোলায়েম যুক্ত মকমল পড়া একটা মানে ফেরকা, যেটা পৃথিবীর কোনো দেশে তার যেতে বাধা নাই, সব দেশ উন্মুক্ত তার জন্য, কি চমৎকার! সেখানে সবাই যেতে পারে। টঙ্গীর মাঠে দেখা যায় বিরোধী দলের নেত্রীও যায়, প্রধানমন্ত্রীও যায়, কি চমৎকার ব্যাপার! ওখানে র‍্যাব বাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, তারপরে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, সব উপস্থিত থাকে। যত বড় বড় ডাকা ডাকা লোক সব উপস্থিত থাকে, সরকারি যত আমলা সব উপস্থিত থাকে, সাংবাদিকরা উপস্থিত থাকে। কেন শেষে আধা ঘন্টা একটা কড়া বক্তব্য দেওয়া যায় না? হারামের বিরুদ্ধে বাংলাদেশের মাদকতা আছে, আগামী সংসদে প্রথম বৈঠকেই এই মাদকতাকে নিষিদ্ধ করতে হবে, বলা যায় না একটা বার? কে বলেছে 50 বছর তাবলিগ ইস্তেমা করতে হবে? 1 বছর করব মাত্র, দিনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই বলে কি হক কথা বলবো না আমি? আজীবন শুধু পজিটিভ কথা বলবো, নেগেটিভ বলবো না? একজন লোক যদি 500 বছর সালাত আদায় করে, আর যদি সিগারেটও খায়, 500 বছরের একদিনের এক নিকো আল্লাহর দরবারে কবুল হবে না। একজন লোক যদি 500 বছর সিয়াম পালন করে, আর ওই লোকটা যদি 1 টাকা দুর্নীতি করে, তার সিয়ামের এক নিকে আল্লাহর কাছে পৌঁছবে না, এটা বলা যাবে না? একজন লোক যদি কোটি কোটি টাকা যাকাত দেয়, দান করে, মসজিদ তৈরি করে দেয়, আর তার যদি দুর্নীতির 1টা টাকা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এক নেকি পৌঁছবে না, এটা জানে না? শুধু আপনি সিয়ামের কথা বলবেন, জিকিরের কথা বলবেন? মূলত অন্ধ ভক্তি, বলেন একটা কথা, ভক্তি যেখানে অন্ধ, প্রমাণ সেখানে অচল। ভক্তির আতিশয্যে আর প্রমাণ খুঁজতে যায় না। মওদুদী সাহেব যা বলেছেন, সরসিনের পীর সাহেব যা বলেছেন, তাই মানতে হবে। কে বলেছে যাচাই করা যায় না? ইমাম আবু হানিফা যদি বলতে পারেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আইয়াখুযা বিকাউলিনা মিন আইনা আখাযনাহু, ওই ব্যক্তির জন্য হালাল নয় আমার কোন কথা বলা, যতক্ষণ পর্যন্ত ও যাচাই না করবে আমি কোথায় থেকে নিয়েছি। কে সরমুনায় পীর কি আবু হানিফার চেয়ে বড় ইমাম? সরসিনের পীর কি আবু হানিফার চেয়ে বড় ইমাম? আবুল আলা মওদুদী সাহেব কি তিনি আবু হানিফার চেয়ে বড় ইমাম? তার তাফসিরের মধ্যে, তাফসির তাফহিমুল কোরআনের মধ্যে সব আল্লাহর সিফাতগুলোকে বিকৃত করা হয়েছে। তার ধারণা ছিল আল্লাহ নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান। কোরআনের তাফসির লিখতে গিয়ে পুরো তাফসির তাফহিমুল কোরআনের মধ্যে আল্লাহর আকৃতিকে বিকৃত করা হয়েছে, আল্লাহর সিফাতকে বিকৃত করা হয়েছে। আজকে মাদানী পড়ছি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, রিয়াদ বিশ্ববিদ্যালয়ে পড়ছি, মানুষের চোখ খোলা। আল্লাহর সিফাতকে বিকৃত অর্থ করা যাবে না, জানে না সব এরা, সংগঠন লোকগুলো জানে না এরা? কেন উনি ভুল করে গেলে আমাকে ভুল করতে হবে? কে বলেছে? তাহলে তবলিগ জামাতের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য থাকলো কি? ওরা যেমন কেবলমাত্র ফাজাইলে আমল করবে, আর আমি জামাত ইসলামের লোক হয়ে কেবলমাত্র আমি শুধু রাসায়েল মাসায়েল পড়বে, কে বলেছে এটা? আমার কি হেদায়তের পথ উন্মুক্ত নেই? 3 মাস 22 দিন ছিলাম নায়েব আমিরের সাথে জেলখানায়, তিনি তো লেখলেন জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটি পড়ে আমার কাছে 9 পৃষ্ঠার বই লেখলেন, নয় পৃষ্ঠার পত্র লিখলেন আমার কাছে, পত্রের শিরোনাম দিলেন ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নাই। আমি তার জন্য প্রাণ খোলা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার খেদমত তাকে কবুল করেন। তার যে উদার মানসিকতা, আমার মতো ছোট্ট ছেলের একটা বই পড়ে নয় পৃষ্ঠার পত্র নিজ হাতে রাখলেন, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নাই, এটা হলো শিরোনাম পত্রে। যদি মিথ্যাই রাজনীতি না হবে, এই প্রচলিত রাজনীতি যদি মিথ্যা নাই হবে, ধোকাবাজি রাজনীতি যদি নাই হবে, তাহলে এরকম একটা টাটকা ডকুমেন্ট দলিলকে তারা বলছে মুজাফফর মিথ্যাচার করছে, মিথ্যাচার আমি করছি, গোটা পৃথিবীতে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে যে সাইদের সাথে তার দেখাই হয়নি। তুমি কি করে জানলে? আমার কাছে পত্র মজুদ রয়েছে। তো তুমি মিথ্যাচার করছো মানে আমি মিথ্যা কথা বলছি? আমি বলবো এই শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার হলো এটা, আমার সাথে তার দেখা হয়নি, তার কোনো পত্র দেয়নি। তিনি যদি তার যদি ভুল থেকে থাকে তিনি সংশোধন করে নিয়েছেন, তোমারও যদি ভুল থাকে তুমি সংশোধন করো। তিনি আমার কাছে কাঁদতে কাঁদতে একটা কথা বলতে বাধ্য হয়েছেন, বলছেন আমাকে এক শ্রেণীর মানুষ পচাই দিল মানুষের কাছে, আমাকে নাকি চাঁদে দেখতে পেয়েছে। আবু হানিফাকে পচায়নি এক শ্রেণীর মানুষ, যারা হানাফি মাযহাবের অনুসারী আবু হানিফাকে তারাই পচাইছে। কাল কিয়ামতের মাঠে আবু হানিফা রহিমাহুল্লাহ যদি দাঁড়িয়ে যান এই সমস্ত ভক্তদের বিরুদ্ধে, একটা অভিযোগ করে ভক্তরা জাহান্নামে যাবে। কেন বললে? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ দীর্ঘ 40-50 বছর যাবত এশার সালাতের অজু দ্বারা হজরের সালাত আদায় করেছে। তুমি বললে কেন এটা মিথ্যাচার? একটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ একজন মানুষ, এত বড় একজন মানুষের বিরুদ্ধে তুমি মিথ্যাচার করলে কেন? আল্লাহকে তিনি 99 বার স্বপ্ন দেখেছেন, এত বড় মিথ্যাচার বিরুদ্ধে হলো কেন? প্রচার করছে কেন আজকে ভক্তরা? কেন আজকে প্রচার করছে? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মেম্বার কাবাতে দাঁড়িয়ে তিনি হারামে মসজিদে হারামে শেষ জীবনে সালাত আদায় করতে গিয়ে প্রথম পা ডান পা উঁচু করে এক রাকাতেই তিনি একবার কোরআন খতম দিয়েছেন, দ্বিতীয় রাকাতে আর এক পা বাম পা উঁচু করে একবার কোরআন খতম দিয়েছেন। এগুলো কি মিথ্যা কথা না? কত বড় ডাহা মিথ্যা কথা এটা একটা। অনুরূপভাবে বলা হচ্ছে একটানা দীর্ঘ 55 বছর সিয়াম রাখছেন, যে বছর মারা যান 1000 কোরআন খতম করেছেন। এগুলো ফালতু ডাহা মিথ্যা কথা। ইমাম আবু হানিফার শানে মানাই, ইমাম আবু হানিফা পচাইছে তার ভক্তরা, আব্দুল কাদের জেলানীকে পচাইছে তার ভক্তরা। আব্দুল কাদের জেলানী রহিমাহুল্লাহ একজন ছিলেন সালাফি বিদ্বান, অত্যন্ত কলা মানুষ ছিলেন, তার গুনিয়াত তালেবিন পড়লেই বোঝা যায়। তিনি স্পষ্ট ভাষায় বলছেন, তার ব্যাপারে বলা হচ্ছে যে মায়ের পেট থেকে 18 পারা কোরআন হেফজকের পেট থেকে বের হয়েছে। এ কত বড় দুষ্টুমি বলেন তো দেখি, কত বড় বকবাসী বলেন তো দেখি। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জন্ম আগে না আব্দুল কাদের জেলানির জন্ম আগে? হ্যাঁ না, আব্দুল কাদের জেলানির একসঙ্গেই জন্ম নিয়েছিলেন। দেখেন কত বড় ভণ্ডামি এটা একটা। মুসা আলাইহিস সালাম বলছেন, মুসা আলাইহিস সালাম ভুল ধরছে যে মুসা তোমাকে আল্লাহ প্রশ্ন করলো যে তোমার হাতে কি, তো তুমি উত্তর দিলে আমা তিলকা ইয়ামিনকে বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি, তো বলবো যে হা আসা ইয়া, এটা আমার লাঠি। কিন্তু কেন বললে তুমি, তুমি কেন বললে যে এটা আমার লাঠি, এর দ্বারা পাতা পাড়ি বকরিকে খাওয়ায়, এত কথা জানতে চেয়েছিল মুসা? তুমি ভুল করলে না এটা? মুসার ভুল ধরছেন কে? আব্দুল কাদের জিলানী। কোথায় 5000 বছর পূর্বে মুসা আলাইহিস সালামের কথা, আর কোথায় 555 হিজরিতে জন্ম হলো আব্দুল কাদের জিলানী? কোথায় থেকে কোথায়, কোথাকার পানি কোথায় লাগাইছে? মুসা আলাইহিস সালামের সাহেব বড় বানাইছে আব্দুল কাদের জিলানীকে, গাউসে পাক বলে না, গাউসুল আজম বলে না, এই গাউসুল আজমই হলো আব্দুল কাদের জিলানী। আপনারা বুঝেন না, মসজিদের নাম রয়েছে গাউসুল আজম, গাউসুল আজম হলো আল্লাহ রাব্বুল আলামিন। আর এক ভণ্ড বৈরাগী আছেন, এক ভক্ত বলছে গাউসে পাকের নাম জল্লি পিলে আল্লাহ পাওয়া যায়। এ কত বড় বদ চিন্তা করেন, এটা ভাবা যায়, চিন্তা করা যায়? আব্দুল কাদের জেলানির নাম জপলে কি আল্লাহকে পাওয়া যাবে? মানুষ আছে কত মন্ধের মধ্যে, তাকলিদের মধ্যে আছে। আব্দুল কাদের জেলানির সম্পর্কে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আমিন সিদরাতুল মুনতাহার কাছে রেখে চলে আসলেন, আর যাওয়ার অনুমতি নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে পথ হারাই গেছে, ঠিক ওই মুহূর্তে আব্দুল কাদের জেলেনে এসে বলছে, কি ব্যাপার মোহাম্মদ, কি খবর তোমার? আস্তাগফিরুল্লাহ, এটা জিবরিল শেষে রেখে গেল আমাকে, আমি কোন দিকে যাবো? এদিকে আসো। আল্লাহর কাছে নিয়ে গেলেন কে? আব্দুল কাদের জেলানি। বুঝলেন না আপনার কথা? কি চমৎকার গল্প রচনা করা হয়েছে। ভক্তরা জানেই না যে নবীর বহু বছর পরে জন্ম নিয়েছে কে? আব্দুল কাদের জেলানি। কিভাবে হলো এটা? আল্লাহর নবী যেটা পারলেন না সেটা পারলেন কে? লজ্জা হবে। এদের ইমান আছে? এদের ইমান আছে যদি এই কথাই এই ঘটনা বিশ্বাস করে, আব্দুল কাদের জেলানির পেটে থাকা অবস্থায় ফকির ভিক্ষা নিতে আসছে, ঠিক ওই মুহূর্তে ফকির তার মায়ের সাথে অন্যায় করবে, এটা যখন প্রস্তুতি নিয়েছে, ঠিক আব্দুল কাদের জেলানি পেট থেকে বাঘ হয়ে বেরিয়ে, সিংহ হয়ে বেরিয়ে সেই এই ফকিরের উপরে আক্রমণ করেছে, কিন্তু ঢুকলো আবার কি হয়ে এটা বলে না, বের হলো কি হয়ে? বাঘ হয়ে ঢুকলো কি হয়ে? এরপরের অংশটুকু আর বলে না। আব্দুল কাদের জেনানের মতো একজন পরহেজগার বড় আলেম সালাফি বিদ্বান সম্পর্কে মিথ্যাচার করে তাকে পছানো হয়েছে, ঠিক ইসলামী সংগঠন করতে যায় একজন বড় আলেম মুফাসসির কোরআনকে এই মিথ্যাচার করে তাকে পছানো হয়েছে, তিনি নিজে আমার কাছে কেঁদে কেঁদে বলেছেন। পরের দিনই সংগ্রাম পত্রিকায় নাকি তার প্রতিবাদও আসছে, কেন এবার ভক্তরা কোথায় যাবে? কোথায় যাবে? অন্ধ ভক্ত থাকলে এতই ভক্ত হতে হবে? জেনাস পথ পরিষ্কার করে ইমান বাঁচানোর স্বার্থে ভুল বর্জন করে সিরাতে মুস্তাকিম আসতে হবে, এটা হলো আমার দাবি। কতই না চমৎকার পথ। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়ু শাকিকি রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম সাআত মাসীরা। যে ব্যক্তি হেদায়েত আসার পরেও আল্লাহর নবী বিরুদ্ধাচরণ করবে, এবং সালাফিরা যে পথে চলেছেন সাহাবা কেরাম এই পথের উল্টা পথে চলবে, নুআল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে চলতে চাই আমি আল্লাহ ওইদিকে চলার ওকে শক্তি দিব, ওয়ানুসলিহি জাহান্নাম, অতঃপর তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কি হলো এটা আবার? আল্লাহর নবীর সুন্নাত জানার পরে কোনো ব্যাখ্যা চলবে না। যদি ব্যাখ্যা আপনি করেন, যদি আপনি ব্যাখ্যা করেন নিজের পক্ষে আল্লাহর নবীর কথাকে কোরআনের কথাকে, তাহলে বুঝবেন আপনার মধ্যে ইহুদি খ্রিস্টানদের স্বভাব রয়েছে। এ কথা আমার নয়, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফইল ইয়াদাইন এই গ্রন্থের 45 পৃষ্ঠায় বলছেন, দেখেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপা সালার সাইয়েদ আহমদ শহীদের সেনাপতি, এই এদেশে ইংরেজদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন তাদের সেনাপতি ছিলেন শাহ ইসমাইল শহীদ, তিনি সালাতে রফুল আদানের পক্ষে বই লিখতে গিয়ে এই কথাটা লিখছেন, উলিমা মিন দা হাদা, এই আয়াত থেকে বোঝা গেল, আন্না ইত্তেবা শাখসিন মুআইয়ানিন বিহাইসু ইয়াতামাসসাকু বিকাউলিহি ওয়া ইন সাবাত আলা খিলাফিহি দালাইলুম মিনাস সুন্নাহ ওয়াল কিতাব, যদি কোনো একজন ব্যক্তির কথাকে প্রাধান্য দেওয়া হয় যদিও তার কথাটা কোরআন এবং সুন্নার বিরোধী, একজন পীরের কথা, আলেমের কথা, আমিরের কথা, একজন ইসলামী দলের নেতার কথা, একজন মাশায়েখের কথা, একজন মুফাসসিরের কথা, খতিবের কথা, বক্তার কথা যদি কোরআন হাদিসের বিরোধী হয়, ওয়াইউআবিলু ইলা কওলিহি, বিরোধী আবার তার কথাটাকে তাবিল করে কোরআন সুন্নার পক্ষে যদি নিয়ে যাওয়া হয়, কোরআন সুন্নার পক্ষে নিয়ে যা, চলে না কথাটা, কিন্তু কোরআন হাদিসকে ব্যাখ্যা করে 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 বলছে যে বোঝা গেল যে কথাটা ঠিকই আছে। যেমন রফুল আয়দান করার হাদিস একটা না দুইটা নাই, 400 সহি হাদিস বর্ণিত হয়েছে। কেন ভক্তরা মানে না কেন 400 সহি হাদিস? একটা জয়ীফ হাদিসের কারণে হানাফি মাযহাবে রফুল আদান নাই, এই অজুহাত দেখিয়ে নবীর কথাকে বর্জন করা মানে ইহুদি খ্রিস্টানদের স্বভাব রূপে সামিল করা। কেন বর্জন করলেন আপনি রফুল 400 হাদিস? মনে রাখবেন কোরআন এবং সহিহ হাদিসকে বাদ দিয়ে জয়ীফ হাদিসের অনুসরণ করাও হলো হাদিসকে অস্বীকার করা। আপনি জানলেন এই হাদিসটা জয়ীফ, এরপরে আপনি সহিহ হাদিসটা না মেনে জয়ীফ হাদিসটাই মানছেন, আপনি জানছেন এই হাদিসটা জাল, জানার পরেও আপনি সহি হাদিসটা বর্জন করে জাল হাদিসটাই মানছেন, এর অর্থ হলে সহি হাদিসটাকে অবজ্ঞা করা, সহি হাদিসকে অস্বীকার করা। এদেশে যারা কোরআন এবং সহি হাদিস মেনে চলে, স্পষ্ট ভাষায় বলে দিই, যদি পৃথিবীতে একজন বাংলাদেশে একজন কোরআন হাদিসের পক্ষে যদি না থাকে, কোরআন এবং সহি সুন্নার পক্ষে সালাফি আকীদা আহলে হাদিস আকীদা যদি একজন তরুণ থাকে, তবুও কোরআন সুন্নার পক্ষেই থাকবে, বেদাতের সাথে আপোষ করবে না কোনোদিন, কোনোদিন না, অসম্ভব ব্যাপার। আপনাদেরকে ওই হাদিসটা শুনে রেখি, সামনে পরিস্থিতি আরো কঠিন হবে, আরো জটিল পরিস্থিতি সামনে হবে। আল্লাহ নবী বলে গেছেন আমাদের জন্য, ওয়াইন্না মিন ওয়ারাইকুম যামানা সাবরিন, সাহাবা কেরাম সাবধান থেকো, আমার পর পরে একটা ধৈর্যের যুগ আসবে, এই যুগে তোমরা টিকতে পারবে না। তুমি যদি টিকতে চাও ওই ধৈর্যের যুগে আসলে, তুমি যদি থাকো সেই যুগে, দেখবা তোমাকে জেএমবি বলা হবে, তোমাকে জঙ্গি বলা হবে, নানা রকম গালি দিয়ে তোমার উপর অত্যাচার করা হবে, তুমি দাঁড়িয়ে রাখবে তোমাকে জঙ্গি বলা হবে, টাকার উপরে কাপড় পরে তোমাকে জেএমবি বলে গ্রেফতার করা হবে, তোমার উপর মামলা দেওয়া হবে। তবে শুনে রেখো, লিল মুতামাসসিকে ফিহি, ওই ধৈর্যের যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু খামসিনা শাহীদান, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। মানে কেউ যদি একটা সুন্নাত ছেড়ে দেয়, ওই জন্য 50 জন মুসলিম ব্যক্তিকে হত্যা করে দিল। আমি 50 বার ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছি, কিন্তু রাসূলের একটা সুন্নাতকে বর্জন করতে কখনো রাজি নয়। কথা পরিষ্কার, এখানে যতই আপনি বাধা দেন না কেন, গোটা বাংলাদেশে আজকে নির্ভেজাল তাওহীদের দাওয়াতের একটা জাগরণ সৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ মাজার পূজা, কবর পূজা, এই মাঝহাব পূজা, পীর পূজা, গাছ পূজা, এইগুলো থেকে বর্জন করে কোরআন এবং সহি সুন্নাহর পথে দলে দলে মানুষ আসছে, ভুল স্বীকার করে চলে আসছে। আজকে এই বিদাতীরা, মাঝহাবপন্থী, তথাকথিত মাঝহাবপন্থীরা আজকে তারা দাবি করছে আমি হানাফি মাঝহাবের, তারা দাবি করছে আমি মালিকি মাঝহাবের, তারা দাবি করছে আমি শাফি মাঝহাবের, এগুলো সব মিথ্যাচার। ইমামদের সাথে এই মাঝহাবী অনুসারীদের কোন সম্পর্ক নেই। আজকে যেখানে রফুল আইদান করা হচ্ছে সেই মসজিদ তাকে মারা হচ্ছে, যেখানে জোরে আমিন বলা হচ্ছে সেখানে তাকে ধরা হচ্ছে, তার নামে মামলা দেওয়া হচ্ছে, তাকে মসজিদে দরজা আটকে দেখ পিটানো হচ্ছে। আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি যে মসজিদে রফুল আইদান করা যায় না, মসজিদে সালাত পড়তে আপনি যাবেন না, আপনি বাড়িতেই থাকুন, সুন্নাতকে হেফাজত করতে হবে। আমি ওই মসজিদে সালাত আদায় করব না, সুন্নাতকে হেফাজত করার স্বার্থে আমি বাড়িতেই সালাত আদায় করবো, বাড়িতে পড়লে, একাকে পড়লে আমার জামাতের নিকে পাবো ইনশাল্লাহ। আপনি খুলে দেখুন, আর এই শেষ ওয়াক্তে আমি সালাত আদায় করতে যাবো কেন? আসর পড়া হয় সূর্য ডুবার একটু আগে, ফজর পড়া হয় সূর্য উঠার একটু আগে, এই সালাত হবে না, এটা হলো মুনাফেকদের সালাত, এই সালাত হবে না, এটা হলো মুনাফেকদের সালাত, এই সালাত হবে না, এটা হলো মুনাফেকদের সালাত। আল্লাহ নবী নিজে বলে গেছেন, গত জুমার খুতবা শুনবেন, ওয়াক্ত মতো সালাত আদায়ের গুরুত্ব বলে দিয়েছি মোহাম্মদপুর মসজিদে, আরো কোন জায়গায় যেন বললাম, আপনারা ওই বক্তব্য শুনে দেখবেন, ওয়াক্ত মতো সালাত আদায়ের গুরুত্বই আলাদা। কেন আমাকে অন্ধ অনুসরণ করতে হবে? আমি যেটা কোরআন হাদিসে পেলাম, আশ্চর্য, পাঁচবার কামেল পাশ করেছো বেটা, তুমি আদবে পাশ করেছো, তাফসিরে পাশ করেছো, তারপরে ফিকহে কামেল পাশ করেছো, হাদিসে কামেল পাশ করেছো দুইবার, তাও তোমার লজ্জা হচ্ছে না? তুমি ভালো করে পড়ে দেখো, এরা সব অন্ধ অনুসারী। এই সমস্ত অন্ধ অনুসারীদের পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ।